শুভ সন্ধ্যা। আজ সোমবার, চৌঠা এপ্রিল, একুশে চৈত্র, চব্বিশে সফর। এখন ক্যানবেরাতে সময় রাত ৮টা। শুরু হচ্ছে ক্যানবেরা TXX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত ৮টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ স্টুডিওতে আছে আমি সাদিকুর রহমান এবং ডক্টর শামসুল হক। আজকের অনুষ্ঠান গ্রাম বাংলামুখী। আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের ধান গবেষণা। গানও সেরকম গ্রাম বাংলার। আসুন তাহলে প্রথমেই শোনা যাক এই অনুষ্ঠানের প্রথম গান, শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ।
প্রাণ সখী রে ঐশন কদম্ব তলে বংশী বাজাইকে, বংশী বাজাইকে রে সখী বংশী বাজাইকে, বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে, আমার মাথার বেনি বদল দেব তারে আয়না দে, আমার মাথার বেনি বদল দেব তারে আয়না দে, কানু সখী রে ওই শোন পদম্ব তলে বংশী বাজায় কে, যে পথ দিয়ে বাজায় বাঁশি যে পথ দিয়ে যায় সোনার নূপুর করে পায়, যে পথ দিয়ে বাজায় বাঁশি যে পথ দিয়ে যায় সোনার নূপুর করে পায়, আমার নাকের বেসর খুলা দেব সেই না পথের গায়, আমার গলার হার ছড়িয়ে দেব সেই না পথের গায়, যদি হার জড়িয়ে পড়ে পায়ে প্রাণ সখী রে ওই শোন পদম্ব তলে বংশী বাজায় কে, যার বাঁশি এমন সেবা কেমন জানিস যদি বল, সখী করিস না পোছল আমার মন বড় চঞ্চল, আমার প্রাণ বলে তার বাঁশি জানে আমার চোখের জল, আমার মন বলে তার বাঁশি জানে আমার চোখের জল, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, তরলা বাঁশের বাঁশি ছিদ্র গোটা ছয় বাঁশি কতই কথা কয়, নাম ধরিয়া বাজায় বাঁশি রহনো না যায় ঘরে রহনো না যায়, আর নাম ধরিয়া বাজায় বাঁশি রহনো না যায়, প্রাণ সখী রে ওই শোন পদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই শোন পদম্ব তলে বংশী বাজায়।
আব্বাসউদ্দিনের কণ্ঠে পল্লীগীতি শুনলেন, গানটি ১৯৩৬ সনের। এবার আমরা ধান গবেষণায় আসি। বাংলাদেশের রাজনৈতিক আকাশে যতই অন্ধকার হোক না কেন, একথা আমাদের স্বীকার করতেই হয় যে কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের প্রগতি অত্যন্ত আশাব্যঞ্জক। তার মধ্যে একটা হল কৃষিক্ষেত্র, বিশেষ করে এ ব্যাপারে ধান উৎপাদনের ব্যাপারটা। আজকে আমাদের স্টুডিওতে আছেন ডক্টর শামসুল হক। উনি বাংলাদেশে ধান গবেষণায় লিপ্ত ছিলেন এবং এখানে এসেও উনি ধান গবেষণার সাথে জড়িত। আজ শামসুল হকের সাথে আমরা বাংলাদেশের ধান গবেষণা নিয়ে আলোচনা করব। প্রথমে ডক্টর শামসুল হক, আপনি কিভাবে ধান গবেষণায় আসলেন?
ধন্যবাদ সাদিক ভাই। আসলে ১৯৮৩ সালে যখন আমি এগ্রিকালচার গ্রাজুয়েট হলাম, সেই সময় বাংলাদেশে আমাদের এগ্রিকালচার গ্রাজুয়েটদের চাকরি বাকরির ক্ষেত্রে অনেক সুবিধা ছিল, যেখানেই যেতাম আমরা চাকরি পেতাম। তো আমি ভাবলাম যে এমন একটা জায়গায় যাই যেখানে খুব ভালো কাজ হয়। সেই সময় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের যথেষ্ট সুনাম ছিল এবং তারা খুব ভালো ভালো কাজ করত। সেই থেকেই শুরু এবং আজ অব্দি এখনো আছি আমি ধান গবেষণার সাথে জড়িত।
আমরা যদি এখন ধান গবেষণা নিয়ে আলোচনা করি, তাহলে বাংলাদেশে 1971 থেকে 2005 পর্যন্ত তো জনসংখ্যা অনেক বেড়েছে এবং সেই সাথে বাংলাদেশের ধান উৎপাদনও তাল রেখেছে এবং তাল ওই বৃদ্ধির হারটা ছাড়িয়ে গেছে। তা কিভাবে এই বৃদ্ধিটা সম্ভব হলো?
হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে যখন 1970-71 দিকে বাংলাদেশের ধান উৎপাদনের পরিমাণ ছিল একর প্রতি 1 থেকে 1.5 টন এবং সেই সময়ে বাংলাদেশের কৃষকরা লোকাল জাতের ধান, যেটাকে আমরা বলি যে অনেক অনেক হাজার হাজার বছর ধরে যেটা চাষ হতো সেই সমস্ত ধান চাষ করত, তার ফলন অত্যন্ত কম ছিল। কিন্তু মানে 60-এর দশক থেকে সারা পৃথিবীতে তখন ধান উৎপাদনের ক্ষেত্রে একটা নতুন বৈপ্লবিক পরিবর্তন আসে। এই নাটকীয় পরিবর্তনের মূলে ছিল প্রথম আধুনিক জাতের ধান IR-8 এর চাষ। ফিলিপাইনের আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটে উদ্ভাবিত এই জাতের ধানের চাষের কারণেই এই পরিবর্তন আসে। এবং এই জাতের ধানের বিশিষ্ট কয়েকটা বৈশিষ্ট্য আছে। এরা হল, উচ্চতা থাকে অনেক কম, এদের 50 থেকে 100 সেন্টিমিটার উচ্চতা হয় এবং খড়গুলো, ধানের খড়গুলো হয় শক্ত, খাড়া, এবং ধান যখন পেকে যায়, ধান যখন ম্যাচিওর হয় তখন ধানের ভারে গাছগুলো হেলে পড়ে না, সেটাকে আমরা বলি যে ইডিওটাইপ যেটাকে বলে আর কি। এবং এগুলো ফার্টিলাইজার রেসপন্সিভ, সার দেওয়ার সাথে সাথে গাছের ফলন বাড়ে এবং এরা ফটোপিরিয়ড ইনসেন্সিটিভ, অর্থাৎ দিনের আলোর সময়ের সাথে তারা ফুল আসা নির্ভর করে না। এই 60-এর দশক থেকে এই পর্যন্ত IR-8 এবং পরবর্তী পর্যায়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত একই প্রকারের ধানের চাষের কারণেই বাংলাদেশে ধান উৎপাদনের এই অভাবনীয় সাফল্য এসেছে এবং ধানের ফলনের বৃদ্ধির হার জনসংখ্যার বৃদ্ধির হারকেও ছাড়িয়ে গেছে। আমরা জানি, আমরা অনেকেই শুনে আসছি যে 1971 সালে আমরা বলতাম স্বাধীনতার সময় যে 7.5 কোটি বাঙালি, এখন সেই জনসংখ্যা প্রায় 15-16 কোটিকে ছাড়িয়ে গেছে এবং ধানের উৎপাদনের বৃদ্ধিও মূলত হেক্টর প্রতি ফলন অনেক বেড়ে গেছে। সেখানে আগে যেখানে 1 থেকে 1.5 টন হতো, এখানে 4 থেকে 5 টন হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে 6 টনও হয়, আমি আমাদের এক্সপেরিমেন্টাল ফিল্ডে হতো, কিন্তু ফার্মার্স ফিল্ডে 3 থেকে 4 টন। তার মানে 3 থেকে 4 গুণ ধানের ফলন বেড়েছে। এবং সেই সাথে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের জনসংখ্যা বৃদ্ধির কারণে আবাদযোগ্য জমির পরিমাণও কমে গেছে কিন্তু ফলন অনেক গুণ বেড়েছে। এবং এতে কি হয়েছে, এতে ধান আমদানির পরিমাণ দেশে কমেছে, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এবং এটা সত্যি একটা, বাংলাদেশে যদি আমরা ধানের উৎপাদনের কথা বলি, ধানের গবেষণার কথা বলি, একটা অভাবনীয় সাফল্য এসেছে আমি বলব।
আপনি যেটা বলছেন তাতে মনে হচ্ছে যে মূলত নতুন টাইপের জন্য, নতুন ব্রিজের জন্য বাংলাদেশের ধান উৎপাদনের বৃদ্ধিটা হয়েছে। আচ্ছা, কিন্তু এর তো আরেকটা একটা অন্যদিকও আছে, সেটা হচ্ছে যে আমাদের যেসব দেশজ ভ্যারাইটি ছিল সেগুলি হারিয়ে যাচ্ছে, যে আমাদের যে বিভিন্ন এলাকার যে বিভিন্ন ধরনের ধান ছিল সেগুলির যে বিশেষ গুণাগুণ ছিল সেগুলি আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। এখন সব ধানই প্রায় IR-8 বা বিভিন্ন নতুন উদ্ভাবিত ধানের ওই টাইপের, তাই তো দাঁড়াচ্ছে। এই বায়োডাইভার্সিটি যে আমরা হারাচ্ছি তাতে আমাদের খুব ক্ষতি হবে না ভবিষ্যতে?
হ্যাঁ, অবশ্যই ক্ষতি হবে। আসলে এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই এই বৈপ্লবিক পরিবর্তন, এই যে নতুন নতুন ধানের উদ্ভাবন, এগুলো কিভাবে হয়েছে? এগুলো হওয়ার একটা মূল কারণ ছিল যে তৎকালীন বাংলাদেশ বা এখনো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের এই ধান উৎপাদনের সাফল্যের একটা প্রধান কারণ ছিল যে এই প্রকৃতিতে আমাদের রয়েছে হাজার হাজার রকমের জঙ্গলি এবং আবাদযোগ্য বিশেষ গুণাগুণ সম্পন্ন ধানের জাত। আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে ধরেন রংপুরের কোন একটা বিশেষ এলাকায় কৃষকরা চাষ করছে একটি জাত যাতে খুব সুন্দর সুগন্ধ আছে, হয়তো নোয়াখালীর কোন এক চর এলাকায় লবণাক্ত মাটিতে বিশেষ কোন জাতের ধান হচ্ছে, চাঁদপুরের মতলব উপজেলায় বিশেষ বৈশিষ্ট্যের ধান হয় যা কিনে বন্যার পানির বৃদ্ধির সাথে সাথে তাল মিলিয়ে লম্বা হতে থাকে, কিছু কিছু বন্য ধান জন্মে যত্রতত্র যেগুলিতে ধান উৎপাদনের ক্ষমতা অত্যন্ত কম কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা অসম্ভব বেশি, এই সমস্ত বন্য ধানের কোন রোগবালাই নাই, এই গুণাগুণ সম্পন্ন যেমন সুগন্ধ, চাল, লবণাক্ত মাটিতে জন্মানোর ক্ষমতা, বন্যার পানির সাথে তাল মিলিয়ে লম্বা হওয়ার ক্ষমতা, রোগ প্রতিরোধের ক্ষমতা ইত্যাদি গুণাগুণগুলি নিয়ন্ত্রিত হয় বিভিন্ন প্রকার জিনের সমন্বয়ে। এখন বিজ্ঞানীরা ধারণা করছেন যে ধান গাছে প্রায় 30-50 হাজার রকমের জিন রয়েছে। প্রকৃতির এই দান এই হাজারো রকমের গুণাবলী সম্পন্ন ধানের জাতকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় জেনেটিক ডাইভার্সিটি। এই জেনেটিক ডাইভার্সিটির কারণে এরা টিকে আছে হাজার হাজার বছর ধরে প্রতিকূল আবহাওয়ায়। অবস্থার পরিবর্তনের কারণে বিবর্তন হচ্ছে এদের মধ্যে, প্রকৃতিতে তৈরি হচ্ছে নতুন জাত। প্রকৃতির এই অসাধারণ দান যাতে করে কালের বিবর্তনে হারিয়ে না যায়, তার জন্য বিজ্ঞানীরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। গড়ে উঠছে জিন ব্যাংক, যেখানে এই সমস্ত জাতের ধানের বীজ সংরক্ষিত করা হয়, লিপিবদ্ধ করা হয় তাদের গুণাগুণ। আমি জানি যে ফিলিপাইনের আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটে প্রায় 83,000 রকমের এই ধরনের ধানের বীজ সংরক্ষিত আছে, এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে প্রায় কয়েক হাজার, 10 থেকে 20 হাজার হবে ধানের জাত বাংলাদেশের আঞ্চলিক এলাকা থেকে কালেক্ট করা সেই ধানগুলো সেখানে সংরক্ষিত করা আছে। তো এগুলোই বিজ্ঞানীরা বিভিন্নভাবে ইউজ করছে, ইউটিলাইজ করছে নতুন নতুন জাত তৈরি করার জন্য।
আচ্ছা, কিন্তু ধরেন যে যেই ধরনের ধান আমাদের আছে বর্তমানে যেগুলি হারিয়ে যেতে পারে, সেগুলির কয়েকটা আপনি বর্ণনা দিতে পারবেন যেগুলি হারিয়ে যেতে পারে কিন্তু থাকলে খুব ভালো হতো?
হ্যাঁ, যেমন মনে করেন যে একটা এক্সাম্পল দিতে পারি, যেমন এই যে ডিপ ওয়াটার রাইস আমরা যেটা বলি, যেটা ওই বন্যা প্রবলিত এলাকায় হয়, যেখানে বন্যার পানি আসার সাথে সাথে গাছগুলো বাড়তে থাকে, একদিনে দেখা গেল কয়েক সেন্টিমিটার লম্বা হয়ে যায়। তো এখন কিছু কিছু এলাকায়, মানে কয়েক বছর আগে, অন্তত 10 থেকে 15 বছর আগ থেকে সরকার, বাংলাদেশ সরকার বন্যা প্রকল্পের এলাকায় বাদ দিয়ে সেই সমস্ত এলাকায় এখন আধুনিক জাতের ধান তারা জন্মাচ্ছে এবং ফলন অত্যন্ত বাড়ছে। কিন্তু সেই ডিপওয়াটার রাইসের এদের যে গুণাগুণ, এদের যে ভ্যালু সাইন্টিফিক কমিউনিটিতে অসম্ভব বেশি, এদের অত্যন্ত রোগ প্রতিরোধের ক্ষমতা অত্যন্ত বেশি, এবং তারা কোনো কোনো ক্ষেত্রে ফটো ইনসেনসিটিভ, এটা একটা বিরাট সম্পদ। এগুলো যদি প্রিজার্ভ না করা হতো, সেগুলো নিশ্চয়ই ফার্মাররাও কালেক্ট করত না বা ফার্মাররাও কালটিভেট করত না, সেগুলো কালের বিবর্তনে আস্তে আস্তে হারিয়ে যেত।
আচ্ছা, তাহলে আমাদের একদিকে যেরকম এফিসিয়েন্সি দরকার, সেরকম আমাদের ডাইভার্সিটিটা রক্ষা করা অত্যন্ত প্রয়োজন, তাই তো?
জি জি।
তা আসেন শামসুল হক ভাই, আমরা এখন একটা গান শুনি, আবার আমরা প্রশ্নে ফেরত আসব।
কবরে সুয়াই রে যেন মোর যায়, আহাদুম যেন মোর যায়। তিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া। যে মুখে তার ব্যথায় ভরা, যে মুখে তার ব্যথায় ভরা, কোন বা মুখে বলবে, আহা কোন বা মুখে বলবে। তিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। দিল দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া।
আমরা পবন দাস বাউলের কণ্ঠে গান শুনলাম। শামসুল হক, আপনি বললেন তো এবার যে ধান গবেষণায় আপনারা কিভাবে নতুন ধরনের নতুন জাতের ধানের উদ্ভাবন করেন?
আসলে প্রথমে আমাদের দেখতে হয় প্ল্যান বিডিং এর যে কোনো, প্রথমে আমাদের অবজেক্টিভ সেট করতে হয় যে আমরা কি করব। ধরেন একটা, আমি যদি একটা উদাহরণ দেই যে কোনো একটা বিশেষ এলাকার জন্য, ধরেন সিলেটের কোন একটা পার্টিকুলার এলাকার জন্য একটা ধানের জাত উদ্ভাবন করতে হবে, হয়তো হবিগঞ্জের হাওর এলাকার জন্য সেখানে ধানের উচ্চতা হবে হয়তো 2 মিটার বা 1.5 মিটার, এবং ধানের অসুখ রোগ বালায়ের প্রতিরোধ থাকতে হবে, বিভিন্ন রকমের ওই এলাকায় কি কি রকমের ধানের রোগ হয় সেগুলো দেখতে হবে, তারপরে ওই এলাকায় লোকজন কি ধরনের ধান পছন্দ করে, কি ধরনের গ্রেইনের কোয়ালিটি হবে, লম্বা হবে না গোল হবে, সবকিছু ঠিক করে তখন আমরা প্রথম কাজ হচ্ছে যে এই আমাদের জিন ব্যাংক সার্চ করা, সেখানে দেখতে হবে যে এই গুণাগুণগুলি কোন কোন জাতের মধ্যে আছে। তখন সেজন্য ধান উদ্ভাবনের জন্য সাধারণত প্রধানত দুইটা পর্যায়ে বা দুইটা ধাপে হয়ে থাকে। প্রথম পর্যায়ে বিভিন্ন গুণাবলীর জাতের ধানের মূল্যায়ন করা হয়, তারপরে এই বিভিন্ন গুণাবলীকে একত্রিত করা হয় হাইব্রিডাইজেশন বা সংকরায়নের মাধ্যমে, ক্রসিং করা হয় বিভিন্ন রকমের ধানকে, তখন একটা জাতের মধ্যে সব গুণাবলী নিয়ে আসা হয়। আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে যে পরবর্তী বছরগুলিতে সেই সংকরায়িত গাছের বংশধর থেকে বাছাই করা হয় কাঙ্ক্ষিত ধানের জাতটিকে, যেমন আমরা চাই এটুকু উচ্চতা হবে, ধানের গ্রেইনের সাইজগুলো এরকম হবে, রোগ বালায় প্রতিরোধ এরকম করা হবে, সেইভাবে 4 থেকে 5 বছর পরপর সেগুলোকে বাছাই করা হয়। বাছাই করার পরে ফাইনাল যখন আমরা একটা সিলেক্ট করা হয় যে এই জাত এইটাই হবে জাত, তখন সেগুলো বিভিন্ন পর্যায়ে মাঠ পর্যায়ে তাদের মূল্যায়ন করা হয়, কৃষকের মাঠে মূল্যায়ন করা হয়, তখনই এগুলো একটা জাত হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এবং এইভাবে এগুলোই হচ্ছে সাধারণত ধান উৎপাদনের রাইস ব্রিডিং এর স্টেপগুলো আর কি এইভাবেই করা হয়।
আগামী 20 বছর তো বাংলাদেশের জনসংখ্যা আবার বাড়তে থাকবে, তা বাংলাদেশের ধান গবেষণা কিভাবে তার সাথে তাল রাখবে মনে করেন আপনি?
হ্যাঁ, এটা এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিশ্চয়ই, যে গত 30 বছর ধরে বাংলাদেশ এবং এশিয়ার অন্যান্য দেশে আধুনিক জাতের ধানের চাষের কারণে ধানের ফলন অনেক বেড়েছে, কিন্তু বিজ্ঞানীরা ধারণা করছেন যে আগামী 2025 সাল নাগাদ ধানের ফলন বাড়াতে হবে আরও অন্তত 60%। এখন প্রশ্ন হচ্ছে যে সেই কনভেনশনাল প্ল্যান ব্রিডিং এর মাধ্যমে আর কতটুকু ফলন বাড়ানো সম্ভব। তবে আশার কথা হচ্ছে যে নতুন প্রযুক্তি, আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োটেকনোলজি, সম্ভবত প্ল্যান ব্রিডিং এর বিভিন্ন পর্যায়কে আরও কার্যকরী করতে, হয়তোবা এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্ল্যান ব্রিডিং এর সহায়তা করবে অথবা তাদের উদ্দেশ্য হাসিল করতে, যা কিনা শুধুমাত্র একক প্ল্যান কনভেনশনাল প্ল্যান ব্রিডিং এর মাধ্যমে সম্ভব নয়, সেখানে তারা একটা সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। তো আমার মনে হয় এটাই একমাত্র রাস্তা আমাদের সামনে রয়েছে, যে আমরা যদি কনভেনশনাল প্ল্যান ব্রিডিং এর সাথে নতুন বায়োটেকনোলজি একত্রিত করতে পারি, একটা আরেকটা সম্পূরক হয়, তাহলে হয়তো নিশ্চয়ই কিছু একটা আসার কিছু একটা ঘটবে, অথবা আরেকটা বিপ্লব আসতে পারে, অবশ্যই আসতে পারে।
আচ্ছা, তো আপনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা বললেন, তা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা কি ধরনের গুণাগুণ ধানের মধ্যে আনতে পারি আপনি মনে করেন?
এখন আমরা প্রতিনিয়তই শুনে আসছি সেই ট্রান্সজেনিক ক্রপ বা জিওমো অথবা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এখন ট্রান্সজেনিক অথবা জিওমো বলতে আমরা বুঝি যে কৃত্রিম উপায়ে যে কোনো গাছ অথবা প্রাণীতে অন্য কোনো প্রাণী অথবা গাছের এক বা একাধিক জিনের অন্তর্ভুক্তিকরণ এবং অন্তর্ভুক্ত জিনের বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটানো। এখন আমি উদাহরণস্বরূপ আপনাকে বলা যায় যে আমরা ধান গাছে মাছের গ্রিন ফ্লোরেসেন্স জিনের অন্তর্ভুক্তি এবং ধান গাছে এই নতুন জিনের বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটানো, অর্থাৎ যেই ধানে এই নতুন মাছের জিন আছে সেইগুলো গ্রিন রঙের প্রোটিন দেখা যাবে। অর্থাৎ আমি যদি ধান গাছে সেই মাছের গ্রিন ফ্লোরেসেন্স জিন দিতে পারি, ইন্ট্রোডিউস করতে পারি বা অন্তর্ভুক্ত করতে পারি, ধানের বীজের মধ্যে সেই প্রোটিনের প্রতিফলন দেখতে পাব। এখন বিজ্ঞানীরা আশা করছেন এই নতুন প্রযুক্তির মাধ্যমে ধান উৎপাদনের ক্ষেত্রে হয়তো আর একটা বিপ্লব সাধিত হবে। এখন এই নতুন প্রযুক্তির সুফল ইতিমধ্যে আসতে শুরু করেছে, আমি তার কয়েকটা উদাহরণ দিচ্ছি। আপনার হয়তো অনেকেই শুনে থাকবেন যে অতি সম্প্রতি বিজ্ঞানীরা ডালিয়া গাছের একটা জিন যা ভিটামিন এ তৈরি নিয়ন্ত্রণ করে সেই জিন ধান গাছে সংযোজন করতে সক্ষম হয়েছেন এবং তার ফলাফলও পেয়েছেন। এখন এই ভিটামিন এ এর সমৃদ্ধ ধানের উদ্ভাবনের ক্ষেত্রে সামাজিক প্রভাব কিন্তু অনেক ব্যাপক। পৃথিবীর একটা বিরাট সমস্যা, স্বাস্থ্য সমস্যা হচ্ছে যে ভিটামিন এ এর অভাব, এবং এই নতুন উদ্ভাবনের বিশাল একটা ভূমিকা থাকতে পারে এই ভিটামিন এ অভাবের সমস্যা সমাধানের ক্ষেত্রে। এবং আমি আরেকটা উদাহরণ দিচ্ছি যে আমরা জানি যে ধান গাছে আগাছা দমন একটা অত্যন্ত কার্যকর এবং ব্যয়বহুল প্রক্রিয়া। আগাছা যদি দমন করা না হয় ধানের ফলন মারাত্মকভাবে লঙ্ঘিত হয় বা কমে যায়। এখন আগাছা দমনকারী এক ধরনের রাসায়নিক পদার্থ আছে যাকে ফসফোফিনোট্রিসিন বা পিপিটি, সংক্ষেপে পিপিটি বলে। এখন আমি যদি পিপিটি স্প্রে করি তাহলে হয়তো আগাছাও মরে যাবে, সাথে সাথে ধান গাছও মরে যাবে। এখন বিজ্ঞানীরা সম্প্রতি ব্যাকটেরিয়া থেকে একটা জিন ধান গাছে অন্তর্ভুক্ত করেছেন এবং এর ফলও পেয়েছেন যে ধান গাছে সেই পিপিটি প্রতিরোধকারী জিন দেওয়ার ফলে আপনি যদি ইনসেকটিসাইড উইডিসাইড অর্থাৎ আগাছানাশক স্প্রে করেন তাহলে হয়তো আগাছা মরে যাবে, ধান গাছগুলি সেভাবেই থেকে যাবে। এটা এবং অত্যন্ত সহজভাবে হবে, অনেক কম লেবার লাগবে এবং ফলন অত্যন্ত বেশি হয়ে যাবে। এরকম আরো অনেক উদাহরণ আছে, আমরা পরের আলোচনাতে এটা বলতে পারব।
আচ্ছা, তো জিএমএ আপনি যেগুলি বললেন যে হার্বিসাইড রেজিস্ট্যান্স, এগুলির তো সুফল কুফল সবই আছে, এমনি ভীষণ বিতর্ক তো চলছেই ধানের, এমনি চালেরও তো গুণাগুণ সমৃদ্ধির ব্যাপারে গবেষণা হচ্ছে বোধ হয়, তাই না?
হ্যাঁ, অবশ্যই। এই যে একটা উদাহরণ আমি দিলাম যে ভিটামিন এ, এবং আরও আছে যে আমি জানি যে আমাদের সিএসআইআর তে এখানে কাজ হচ্ছে যে আয়রনের উপরে, যে ধানে আয়রন বাড়ানো যায় কিনা, এবং অনেক দূর কাজ এগিয়ে গেছে যে অনেক, আমরা তো জানি যে বিশেষ করে বাংলাদেশের গ্রামের মহিলাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে, তারা নতুন ধরনের ধান উদ্ভাবনের চেষ্টা করতেছেন যেখানে যেই ধানগুলোতে অটোমেটিকভাবে আয়রন বেশি হবে। তারপরে আপনার আছে, আরও আছে যে আমরা জানি যে গ্রামের বাংলাদেশের লো লাইং এরিয়াতে যে সাবমার্জেন্স টলারেন্স একটা প্রবলেম, মানে বন্যার পানি আসলে পরে ধান গাছ ডুবে থাকে, তখন কয়েকদিন ডুবে থাকার পরে ধানগুলো মরে যায়। তবে এখানেও সিএসআইআর এই ধরনেরও কাজ হচ্ছে যেখানে এই সাবমার্জেন্স টলারেন্স সম্পন্ন ধান উদ্ভাবনের চেষ্টা করা হচ্ছে। তারপরে আপনি সাদিকভাবে আপনি নিজেও তো ইনভলভ আছেন যে ধানের স্টার্চ রিলেটেড কাজ আপনারা করতেছেন যেগুলো ডায়াবেটিস রোগীদের অনেক সহায়তা করবে, আপনি দর্শকদের এ সম্বন্ধে কিছু বলেন, মনে হয় সেটা ভালো হবে।
না, এটা সেটা আরেকদিন না হবে। আসলে যেটা আমি আপনার থেকে নিতে চাচ্ছিলাম এবং আপনি পরিষ্কারভাবে বললেন যে ভবিষ্যতে আমরা একদিকে যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সুবিধাগুলি নেওয়ার চেষ্টা করব, তেমনি আমরা আমাদের বায়োডাইভার্সিটিটাকে রক্ষা করে ওখান থেকেও আমাদের ধান উৎপাদন বৃদ্ধি এবং উন্নয়নের চেষ্টা করব। তাছাড়াও হয়তো নিশ্চয়ই আর্থ সামাজিক ব্যবস্থারও পরিবর্তন দরকার যাতে ধানের উৎপাদনটা বৃদ্ধি পাক। মানে এসব মিলে এই সবকিছু সমন্বয়ে আমরা আশা করব যে বাংলাদেশের ভবিষ্যৎটা, বিশেষ করে বাংলাদেশের ধান উৎপাদনের ভবিষ্যৎটা উজ্জ্বল এবং সফল এবং সাফল্যমণ্ডিত হোক।
অবশ্যই, আমিও তাই আশা করছি এবং অবশ্যই সেটা সম্ভব।
আচ্ছা, তো ডক্টর শামসুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করি ভবিষ্যতেও আপনাকে আবার স্টুডিওতে পাব।
আপনাকে ধন্যবাদ সাদিক ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য, কিছু বলার জন্য। আশা রাখি আমরা ভবিষ্যতে আবার এই ব্যাপারে আলোচনা করব যদি আমাদের কিছু বিষয় থাকে আলোচনার।
আচ্ছা প্রিয় শ্রোতাগণ, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান কেমন লাগে আপনারা জানালে আমরা খুব খুশি হব। আমাদের অনুষ্ঠান সম্বন্ধে আপনাদের মতামত জানানোর ঠিকানা হচ্ছে bangla@hotmail.com। এই অনুষ্ঠান আপনারা আবার শুনতে পাবেন আগামী সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন। শুভরাত্রি।